আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স টু আওয়ার নিউ এপিসোড। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছে আরেকটিবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান। এই অনুষ্ঠানের মধ্যে দর্শক আমরা ওই সকল ঐতিহাসিক স্থান নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয় যার আলোচনা বিভিন্ন কুরআন এবং হাদিসের মধ্যে এবং বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। তো ইনশাআল্লাহ আজকেও আমরা সেরকম একটি স্থান সম্পর্কে আলোচনা করব। তার আগে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি একটি হাদিস শরীফ এরকমই তার লিখিত কিতাবের মধ্যে নকল করেন যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর সাথে কিন্তু সম্পৃক্ত রয়েছে। জি হ্যাঁ, জাহালিয়াতের যুগের মধ্যে যেই সারা দুনিয়ার মধ্যে বলা যেতে পারে যে ইসলাম বহির্ভূত যে কাজ চলমান ছিল, কিন্তু বারে রবিউল আউয়াল দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সুবহে সাদিকের সময় এই দুনিয়াতে তশরিফ নিয়ে আসলেন, তখন আমার নূরানি আকাশ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের তশরিফ আনার বরকতে সারা বিশ্বের মধ্যে অনেক কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটি ঘটনা এরকমই ঘটেছিল যে ইরান এর যে বাদশাহ ছিল অর্থাৎ কিসরা, কিসরায়ের যে মহল ছিল সে প্রাসাদের মধ্যেও কিন্তু ভূমিকম্প চলে এসেছিল। এমনকি সেই প্রাসাদেরটা বিষয় এটা আপনাদেরকে বলে রাখি, সেই প্রাসাদের কিন্তু সাবস্ট্রাকচার যদি আমরা বলি অনেক মজবুত ছিল, কিন্তু এরপরেও সেই প্রাসাদে যখন ভূমিকম্প চলে আসলো সেই প্রাসাদের মধ্যে ফাটল দেখা দিল, পাশাপাশি অনেকগুলা মেহরাবের মধ্যে প্রায় 14টি মেহরাব ভেঙে গিয়েছিল যেগুলো বিউটিফিকেশনের কাজের জন্য বা সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়েছিল। তো প্রিয় দর্শক, আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব, কিসরা এর মহল, এটি আজকের ঐতিহাসিক স্থান আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়। তো প্রিয় দর্শক, এই আর্থকুইক, এই যে ভূমিকম্প এসেছিল, এর উদ্দেশ্য বা কী ছিল? যে যেখানে কাফেরদের ভেদর্মীদের বাদশাহি চলছে এখন আর সে বাদশাহি চলবে না, বরঞ্চ দোনো জাহানের মালিক ও মুক্তার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়ে গিয়েছে, যার কারণে একটা যে নিদর্শন যে আমাদের জন্য এবং ওই সময়ের মানুষদের জন্য, ওই সময়ের বাচ্চাদের জন্য একটি নিদর্শন এটা ছিল যে পুরা সে আলিশান প্রাসাদ কিসরায়ের যে মহল ছিল সেটার মতো ভূমিকম্প চলে আসে, এমনকি প্রায় 14টি যে মেহরাব ছিল যা সৌন্দর্য বর্ধনের জন্য নির্মাণ করা হয়েছিল, অনেকগুলো মেহরাবের মধ্যে 14টি মেহরাব ভেঙে গিয়েছিল। এবং একটা কথা প্রশ্ন এখানে আসতে পারে যে সংখ্যা তো 10টা ভাঙতে পারতো বা 14টা ভাঙতে পারতো বা 20টা ভাঙতে পারতো, এখানে বিশেষ করে 14টা বিষয়টা কেন আসলো? তো 14টা মেহরাব ভাঙার পিছনে কারণ একটা এটাও ছিল যেটা উলামায়ে কেরামগণ বর্ণনা করেন যে এখন পর্যন্ত অর্থাৎ এখন যে দোনো জাহানের মালিক মুক্তা হুজুর পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের যে আগমন হয়েছে এরপরে, এর পরবর্তী এই বাদশাহী, এই যে কিসরা, এই যে ইরানের বাদশাহীগুলা আর 14 জন বাদশাহ তারা তাদের বাদশাহী পালন করতে পারবে। তো এটা বলা হচ্ছিল এরকমই যে প্রথম 4 বছর পর্যন্ত 10 জন বাদশাহী তারা তাদের এই রাজ্যের মধ্যে বাদশাহী হিসেবে তারা ছিল, পরবর্তীতে প্রায় 642 খ্রিস্টাব্দ পর্যন্ত বাকি 4 জন তারা বাদশাহী পেয়েছিল। এবার 14 জনের বাদশাহী শেষ হলো, পরবর্তীতে সুবহান আল ইসলামের সুশীতল ছায়ে পুরা রাজ্য চলে এসেছিল। তো আমাদের আজকের যে বিষয় কিসরা এর মহল, যে কিসরা এর যে প্রাসাদ, যেই রাতে দোনো জাহানের মালিক ও মুক্তা যে সুবে সাদিকের সময় আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন হয়, তো তখন তো ভূমিকম্প এসেছিল, তো ফাটল দেওয়া ভেঙে যাওয়ার কথাটা বললাম। পাশাপাশি ওইখানে যেই আগুন প্রায় যে ফায়ার টেম্পল যেটা ছিল, যেটাকে তারা পূজা করত, ওই ফায়ার টেম্পল কিন্তু অনেক হাজার বছর ধরে জ্বলে আসছিল। এমনকি সেই আগুন না নিবার জন্য, সে আগুন কে কেতমত করার জন্য কিন্তু অনেক মানুষ নিয়োজিত ছিল 24 ঘন্টা পর্যন্ত, অল টাইম 24/7। কিন্তু এমনকি যখন আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন হলো, তখন সেই হাজার বছর ধরে জ্বলে আসা সে ফায়ার টেম্পল সেটাও নিভে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে কিসরা এর মহল, এই যে কিসরা এর মহল যে প্রাসাদ ছিল, কিসরা এটা হচ্ছে যে ইরানের যে বাদশাহী বা যার যেই বা বাদশাহ হতো, এটা একটা সেই সকল ইরানের বাদশাহ একটা লকব ছিল, একটা উপাধি ছিল, যেই হোক না কেন তার উপাধি হিসেবে এই কিসরা এটা ব্যবহার করা হতো। এমনকি যখন আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন হয়, তো ওই সময়ে যে বাদশাহ ছিল আমার নবীর যুগের মধ্যে যে বাদশাহ ছিল তার নাম ছিল পারভেজ, এবং এই পারভেজ এর সাথে সম্পৃক্ত আজকে আমরা অনেক আলোচনা করব। এবং দর্শক, আপনাদেরকে এই কিসরায়ের প্রাসাদ যেটা মহল ছিল এটার লোকেশনটাও আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে ইরাকের শহর বাগদাদে অবস্থিত, এমনকি হযরত সালমান ফার্সি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের নিকটে এটা অবস্থিত রয়েছে। তো এখনও পর্যন্ত অনেকে, শত হাজারো মানুষ এখনও পর্যন্ত এটা পরিদর্শন তারা করতে যায়। এটা একটা নিদর্শন যে দোনো জাহানে মালিক মুক্তার আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বরকতে যেই বেদুরমির বাদশাহের তার সেই রাজপ্রসাদ সেটি ভেঙে গিয়েছিল। প্রিয় দর্শক, এখন যে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন হয়েছে এবং ভূমিকম্প আসা, আচ্ছা এর আগে এই যে ঘটনাগুলো হবে, এটার কিন্তু এগুলো ব্যাপারে কিন্তু স্বপ্ন দেখেছিল সেই সময়ের দুইজন। একজন ছিল সেই ফায়ার টেম্পেলের যে হেড ছিল, তিনি একটা স্বপ্ন দেখলো। অপরটি স্বপ্ন দেখলো যে কিসরা যে বাদশাহ ছিল সে একটা স্বপ্ন দেখলো। তো আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন হয়েছে আমরা জানি সুবে সাদিকের সময়, কিন্তু এই যে রাতে বা আগে বিভিন্ন কিতাবের মধ্যে বিষয়টা এরকম এসেছে, আগে এই আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগেই দিন সম্পর্কে হয়তো আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, কিন্তু আগে তারা এরকম স্বপ্নটা দেখেছিল যে ফায়ার টেম্পেলে যে হ্যাট ছিল সেই সম্বন্ধে দেখলো যে কিছু বিদ্রোহী গোড়া তারা সাধারণ গোড়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি স্বপ্ন দেখলো এরকম যে কিছু অনেকগুলা বিদ্রোহী উট আরবি গোড়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারা দাজলা নদী অতিক্রম করে ফেলল। দে হ্যাড স্প্রেড ইন সিটিস। তো এটা যখন সে দেখলো, এদিকে একটা কথা এটাও বলে রাখি, বাদশাহ যে কিসরা, সে যেটা স্বপ্ন দেখলো যে সেই স্বপ্নের মধ্যে দেখতে পেল যে তার এই প্রাসাদের মধ্যে ভূমিকম্প এসে গিয়েছে, তার প্রাসাদের মধ্যে ফাটল দেখা দিয়েছে, এমনকি তার যে মেহরাব ছিল সে মেহরাবগুলোর মধ্যে 14টি মেহরাব ভেঙে গিয়েছে। আচ্ছা, বাদশাহ যখন এই স্বপ্নটা দেখলো, সে উঠার পরে সে তো এখন পুরো টেনশন পেরেশানির মধ্যে গ্রেফতার। সে বলে এটা আমি কী স্বপ্ন দেখলাম, এটা টেনশন আর টেনশনের মধ্যে সে করতে রয়েছে। আচ্ছা, তো এখন সে চিন্তা করতে লাগলো, আমি যদি এখানে এটাও বলে রাখি, প্রথমে সে কিন্তু ধৈর্য ধারণ করেছিল যে না আমি এই বিষয়গুলো কাউকে বলবো না। পরবর্তীতে তার একটা চিন্তা আসলো, আমার এই স্বপ্নের ব্যাপারে আমার যেগুলো কাছের মানুষ রয়েছে তাদেরকে বলা উচিত আমি মনে করি। তো অ্যালাউন করলো এবং তার যে কিছু বিশেষ যে মানুষগুলো ছিল তাদেরকে তার প্রাসাদের মধ্যে ডেকে আনা হলো এবং তাদেরকে বসালো। তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি জানো আমি তোমাদের কী জন্য ডেকেছি? তখন তারা বলল, না আপনি ভালো জানেন কী জন্য আমাদেরকে ডেকেছেন। তখন সেই বলল যে আমি এরকম এরকম স্বপ্ন দেখতে পেলাম, যে স্বপ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার এই প্রাসাদ এটার মধ্যে ভূমিকম্প এসেছে, এমনকি এটা ভেঙে গিয়েছে, এবং যে আমার মেহরাব ছিল এগুলোও প্রায় 14টা ভেঙে গিয়েছে। তো এটা যখন কুলে বলল, বলতে বলতে সেই মজলিসের মধ্যে তার বিশেষ কিছু মানুষের মধ্যে কিন্তু সে ফায়ার টেম্পেলে হেডও উপস্থিত ছিল, সেও কিন্তু স্বপ্ন দেখেছে। কী স্বপ্ন ছিল? যে বিদ্রোহী ওটা আরবিগুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এটাও সে কুলে বলল যে আমিও এরকম রাতে স্বপ্ন দেখেছিলাম। তো বাদশাহ যখন এই স্বপ্নের কথা তার মজলিসের মধ্যে বলছিল, তো ওইখানে কিন্তু ওই ফায়ার টেম্পেলের হেড তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। তো সে বলছে এরকম যে আমিও তো স্বপ্ন দেখেছি রাতে যে বিদ্রোহী উট আরবি গুড়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা দাজলা নদী অতিক্রম করে ফেলেছে এবং তারা পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তো এটাও যখন বলল বাদশাহ তো আরও ভয় পেয়ে গেল, আসলে হচ্ছেটা কি? বাদশাহ বলতে লাগলো যে আসলে হচ্ছেটা কি, এমন আমিও এরকম স্বপ্ন দেখতে পেলাম, সেও এরকম স্বপ্ন দেখতে পেয়েছে, এখন তার ভয়ের পরিমাণটা আরও বেড়ে গেল। তো কেউ একজন বলে উঠল, সে বলল কি যে হয়তোবা আরবের মধ্যে কোনো কিছু একটা হয়েছে যার কারণে আমাদের এরকম স্বপ্ন দেখা। তো পরবর্তীতে হলো এরকম, তো তখন কেউ একজন বলল যে আরব থেকে কাউকে আনা উচিত যে আসলে বিষয়টা যেন আমাদেরকে ভেঙে বলে। তো দেখা গেল পরে আরবের হাকিমের কাছে লেটার পাঠানো হলো, পাঠানোর পরে যে এরকম এরকম আমাদেরকে কেউ আপনি কোনো স্কলারকে পাঠান যিনি আমাদেরকে এরকম সব কিছু খুলে বলবে। তো লেটার পাঠানো হলো এবং আরবের হাকিমের কাছে, তো আরবের হাকিম কী করলো, একজন স্কলারকে পাঠালেন যার নাম ছিল আব্দুল মাসিহ, যার বয়স ছিল প্রায় 150 বছর। তো আব্দুল মাসিহ তিনি আসলো, চিঠি পাঠিয়েছে, আসার জন্য পাঠালেন তাকে বাদশাহের সামনে উপস্থিত। তাকে সব ঘটনা খুলে বলা হলো স্বপ্নের ব্যাপারে, যে আমার এরকম এরকম স্বপ্ন দেখে যাচ্ছা। তাকে এটা বললো যে আমরা তোমার থেকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছি, তুমি কি পারবা আমাদের প্রশ্নের আমাদের স্বপ্নের ব্যাখ্যা দিতে? তখন আব্দুল মাসিহ বলল যে যদি আমার দ্বারা সম্ভব হয় আমি তার উত্তর প্রদান করব, আর যদি আমার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনারা অন্য একজন যিনি ভালো তার থেকে জানতে পারেন। তো প্রশ্ন তার স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাপারে বাদশাহ বলল, পাশাপাশি যে পায়ের টেম্পেলে যে হ্যাড ছিল তার স্বপ্ন এনাকে বর্ণনা করা হলো। তো সে আব্দুল মাসিহ তিনি এগুলো শোনার পরে সে বলছে এটার ব্যাখ্যা দেওয়া আমার দ্বারা সম্ভব না, এটার জন্য আরেকজন মানুষ আমার জানা মতে রয়েছে, আপনার তার কাছে গেলে এটার সমাধান পেতে পারেন। তো বাদশাহ কী করলো, বলল ঠিক আছে তাহলে তুমি তার কাছে যাও, গিয়ে এই স্বপ্নের ব্যাপারে এই বিষয়ের ব্যাপারে জেনে আসো। আচ্ছা, এই আব্দুল মাসিহ অন্য একজন যার কথা বলেছিল ইনার ব্যাপারে যদি আপনাদেরকে বলি, যার বয়স ছিল 300 বছর, এবং এটাও বলে রাখি যে আব্দুল মাসিহ এর কিন্তু ইনি মামা ছিল, যিনি থাকতো সিরিয়ার মধ্যে। তো এখন এই আব্দুল মাসিহ বাদশাহ অর্ডার দিয়েছে যে ইনার থেকে গিয়ে যেন ওই বিষয়টা জেনে আসে, এবং 300 বছর ছিল বয়স, অনেক বেশি। তো আসলে এটা একটা আল্লাহ পাকের কত বড় দয়া, আল্লাহ পাক ইনাকে যে 300 বছর বাঁচিয়ে রেখেছেন এটা কী জন্য দেখেন। তো আব্দুল মাসিহ এখন সিরিয়ার মধ্যে যাচ্ছে এই বিষয় স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য, গিয়ে পৌঁছলো, এবং এটাও আপনাদেরকে বলে রাখি সেই 300 বছরওয়ালা যে ব্যক্তি ছিল তিনি ছিল খুব দুর্বল, মানে অসুস্থ ছিল, প্রায় সময় বিছানায় শুয়ে থাকতো। ইনাকে অনেক কষ্ট করে বিভিন্ন কাজকর্ম এগুলা অন্য একজন সাহায্য নিয়ে তিনি করতেন। আব্দুল মাসিহ এখন সেই সিরিয়ার মধ্যে অবস্থিত 300 বছর ব্যক্তি যার বয়স হয়েছে তার কাছে গিয়ে উপস্থিত হল। তার ঘরের দুয়ারের মধ্যে পৌঁছার সাথে সাথে সেই 300 বছর সেই ব্যক্তি যার হয়েছিল তিনি সাথে সাথে বলা শুরু করলো, এই আব্দুল মাসিহ কী জন্য এসেছে, যে আব্দুল মাসিহ তুমি আমার জন্য অমুক অমুক কারণে এসেছো, যে এরকম বাদশাহ সে স্বপ্ন দেখেছে, ফায়ার টেম্পেলে যে হেড সেও এরকম স্বপ্ন দেখেছে, এবং স্বপ্নের পুরো ঘটনা পুরোপুরি সব কিছু এই আব্দুল মাসিহ কোনো কিছু বলার আগেই অগ্রিম তিনি বলা শুরু করে দিলেন, এবং বলতে লাগলেন। যখন এই স্বপ্নের কথাগুলো বলতে লাগলো বলতে লাগলো এক পর্যায়ে আব্দুল মাসিহ জিজ্ঞেস করলো আসলে এই স্বপ্নের ঘটনার মূল ব্যাখ্যাটা কি, তখন সেই বুজুর্গ ব্যক্তিটি বলল যে আসলেই এই বাদশাহী যে এখন বাদশাহী পালন করছে যে কিসরা, তার বাদশাহী খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ইসলাম ধর্মের চারিদিকের সুবাস ছড়িয়ে যাবে, ইসলামের সুশীতল ছায়ায় পুরো দেশ চলে আসবে, কারণ দহন জাহানের মালিক ও মুক্তার হুজুরপুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আগমন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা বলে আরও বিভিন্ন সুসংবাদ দিতে লাগলো যে এই বাদশাহীর যেই কাফিরের যে গুনাহে ভরা কাজ সব কিছু শেষ হয়ে যাবে, আর চলবে ইসলামের শরীয়ত এর নিয়ম অনুযায়ী। এই বিষয়টা স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার সাথে সাথে যেই ব্যক্তি 300 বছর পর্যন্ত বেঁচেছিল সে সাথে সাথে ওই বিছানার মধ্যে ইন্তেকাল করে ফেলল। প্রিয় দর্শক, আসলে আল্লাহ পাক ওই ব্যক্তি এত বড় সৌভাগ্যবান আল্লাহ পাক ওই ব্যক্তি করেছেন, যে এটা আমার ধারণা যে আল্লাহ পাক ইনাকে এত বছর বাঁচিয়ে রেখেছেন আমার নবীর ব্যাপারে এই সুসংবাদটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 300 বছর তার বয়স ছিল, আল্লাহ আকবার। তো প্রিয় দর্শক, এই ঘটনা যখন তার থেকে জানতে পারলো এটার ব্যাখ্যা, এটা গিয়ে যখন বাদশাহকে আব্দুল মাসিহ বলল, তখন বাদশাহ তো পুরাপুরি সে ভয় পেয়ে গেল, সে এভাবে ভয়ের মধ্যেই দিন কাটাচ্ছে। তো আমার আঁকা হুজুর পূর্ণ সাল্লাহ তালা আলিহি আলী ওয়াসাল্লাম পরবর্তীতে যখন তিনি নবুয়ত প্রকাশ করলেন জাহিরিভাবে, তো তখন এরপরে আমার আঁকা সাল্লাহ তালা আলিহি আলী আসসালাম তিনি কিন্তু সাধারণ মানুষদের পাশাপাশি ইনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, ইনাদেরকে নেকির দাওয়াত দেওয়া, এটার পাশাপাশি তিনি বিশেষ করে যারা বিভিন্ন দেশের বাদশাহ ছিল তাদের কাছেও কিন্তু ইসলামের দাওয়াত চিঠির মাধ্যমে তিনি পৌঁছিয়েছিলেন। তো বিভিন্ন বাদশাহের কাছে পৌঁছানোর মধ্যে কিন্তু এই কিসরা যে বাদশাহ ছিল তার কাছেও কিন্তু একটি চিঠি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন। যখন সেই বাদশাহ এই চিঠিটা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চিঠি যখন পেল, তো ওইখানে প্রথমে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক ছিল, কিন্তু এই কিসরা এই বেদুর্মেয়ে বাদশাহ সে অহংকারের বশবর্তী হয়ে সে নিজেকে অহংকারের মধ্যে গ্রেফতার করে সে যখন দেখলো যে প্রথম নাম আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক রয়েছে, তখন সে সাথে সাথে বলে উঠল যে প্রথমে অমুক ব্যক্তির নাম কেন, প্রথমত আমার নাম থাকা উচিত। সে এটা বলে সে চিঠিটি ছিঁড়ে মাটিতে ফেলে দিল। এই চিঠিটা যিনি নিয়ে গিয়েছিল, যে সাহাবি নিয়ে গিয়েছিল, তিনি এসে যখন আবার এই চিঠিটা আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে পুরো ঘটনাটা খুলে বললেন, তো আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি যে আমার এই চিঠিটিকে আমার এই ইসলামের দাওয়াতকে এই চিঠিকে ছিঁড়ে তছনছ করে দিয়েছে, আল্লাহ পাক তার এই বাদশাহীকেও তছনছ করে দিক। আল্লাহ আকবার। পরবর্তীতে এটাই হলো যখন আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি সাল্লামের সাহাবি আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার যুগ এসেছিল, তখন কিসরা এ বাদশাহের এ বাদশাহী তছনছ করে দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, আলোচনা আমরা করছিলাম কিসরায়ের বাদশাহ, তো সেই কিসরা যে বাদশাহ ছিল তার ধ্বংস এরকমই হয়েছিল যখন সে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি এভাবে চিড়ে ফেটে ফেলে দিয়েছিল, এবং কি যখন সেই প্রথমে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক দেখেছিল তার তো রাগ উঠে গিয়েছিল। তো সে রাগ ওঠার পরে সে তার ইয়েমেনের যে গভর্নর ছিল তাকে অর্ডার দিল যে এরকম একজন ব্যক্তি আমাকে চিঠি পাঠিয়েছে, তার কাছে তোমার যে শক্তিধর লোক আছে তাদেরকে পাঠাও, এমনকি তাকে যেন আমার কাছে নিয়ে আসে। তখন ওই ইয়েমেনের গভর্নর কী করলো, দুইজন শক্তিধর ব্যক্তিকে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। তো তারা আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে নাউজুবিল্লাহ তারা আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো যে আপনার থেকে এরকম যেতে হবে আমাদের কিসরা এই বাদশাহের কাছে। এমনকি অনেক বাকবিতণ্ড হলো, এমনকি থ্রেটমূলক বিভিন্ন কথাবার্তা আমার নবীকে বললো যে আপনার থেকে অবশ্যই যেতেই হবে। তো আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তো গায়েবের অদৃশ্যের সংবাদদাতা, তিনি তো সব কিছু জানেন কী হবে কী ঘটবে। আমার নবী বললেন তাদেরকে তোমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো। তো বলো ঠিক আছে তাহলে আমরা আগামীকাল পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করব, কিন্তু আপনার থেকে আমাদের সাথে যেতে হবে। তো এখন ঘটল ওই রাতে যেই বাদশাহ ছিল কিসরা, যে আমার প্রিয় আকা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের সাথে বিহাদুবি করেছে, সে অহংকারের বশীভূত হয়ে সে আমার নবীর ব্যাপারে আরও বরঞ্চ আমার নবীকে আনার জন্য আরও দুজন শক্তিধর লোক পাঠিয়েছে যারা আমার নবীর দরবারে গিয়ে পর্যন্ত খারাপ ব্যবহার করছে, আর আল্লাহ পাক তার শাস্তি কীভাবে দিয়েছে দেখেন, ওই রাতেই তার নিজের সন্তান তাকে হত্যা করে ফেলল। আল্লাহু আকবার। তো সকাল হলো, সকালে যখন ওই দুজন আমার নবীর দরবারে আসলো এবং বলল আপনি তো আমাদেরকে বলেছেন অপেক্ষা করার জন্য, আর তাহলে আসেন এখন চলেন আমাদের সাথে। তখন আমার নবী অদৃশ্যের সংবাদদাতা প্রিয় আকা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে যার কাছে নিয়ে যাওয়ার জন্য চাইছো তাকে তো গতকাল রাত্রেই তার নিজের সন্তান হত্যা করে ফেলেছে। তারা ওই দুজন তো অবাক, আপনি এগুলো কী বলছেন, আপনি কি জানেন আপনি কি নিজে কি বলছেন? তখন আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সঠিকই বলছি, তুমি তোমার যে তোমাদেরকে পাঠিয়েছে তার সাথে তুমি কথা বলে দেখো। তখন তারা বলল, আমরা তাহলে আমাদের বাসার কাছে চিঠি পাঠাচ্ছি যে আপনি এরকম এরকম বলেছেন। তখন আমার নবী বলল, হ্যাঁ এ ব্যাপারে তুমি তোমার বাসার কাছে তোমাদের গভর্নরের কাছে বলো এ ব্যাপারটা, এবং সাথে এটাও বলিও যে যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাদের বাদশাহী থাকবে এবং তাদের বাদশাহী আমি তাদেরকে দিয়ে দিব, তাদের পুরো রাজ্য আমি তাদেরকে দিয়ে দিব, এবং এটাও বলিও যে ইসলাম খুব শীঘ্রই এই পুরো দেশটি ইসলামের সুশীতল ছায়ায় চলে আসবে। এমনকি ইসলাম সে কিসরার বাদশাহ পর্যন্ত যেখানে পৌঁছেছে সেখানে কেন, বরঞ্চ আরও অনেক দূরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলল, যেখানে উট এবং ঘোড়ার কদম পৌঁছায়নি সেখানেও ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে তারা দুইজন আর চিঠি নিয়ে সে গভর্নরের কাছে গিয়েছিল এবং তারা দুজন চলে গিয়েছিল। পরবর্তীতে কিছুদিন পরে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আরেকটি লেটার আসলো, এবং যেখানে লেখা ছিল যে আমার বাবা যে ব্যক্তির ব্যাপারে হুকুম দিয়েছিল এরকম এরকম করার জন্য, এনাকে নিয়ে আসার জন্য, এনাকে এনার ব্যাপারে বিভিন্ন হুকুম দিয়েছিল, তো পরবর্তীতে আমি হুকুম না দেওয়া পর্যন্ত এনাকে কেউ কিছু করবেন না। তার সন্তান এটা তার পুরো দেশের মধ্যে এটি এলান করে দিয়েছিল, এবং ওই চিঠির মধ্যে সেই কিসরা এই বাদশাকে তার সন্তান যে হত্যা করেছে সেটাও লেখা ছিল। এবং সুবহানাল্লাহ, ওই দুইজন শক্তিধর লোক যারা আমার নবীকে বিভিন্ন খারাপ ভাষা কথাবার্তা বলে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তারাও আমার নবীর উদ্দেশ্যে সংবাদদাতার এই আলিশান মুজিজা দেখে তারাও ইসলাম ধর্মের সুশীত ছায়ায় চলে এসেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের কিসরায়ের মহল সম্পর্কিত আলোচনা। এবং আপনাদের এটাও বলে রাখি, কিসরায়ের মহল যে প্রাসাদ ছিল এটার দেওয়ালগুলা এত পুরুত্ব ছিল, এত আলিশান ছিল, যে দেওয়ালগুলার উপরে একটি ঘোড়া নির্দ্বিধায় খুব সাধারণভাবে হেঁটে যেতে পারতো, এত বিশাল এত পুরুত্ববালা দেওয়াল ছিল, যেগুলার উপর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আগমন হলো নিদর্শন হিসেবে যে এরকম কাফের বাদশাহের বাদশাহী খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, সেই আলিশান বাদশাহের যে মহলের পর্যন্ত ফাটল ধরে গিয়েছিল। এমনকি আপনাদের এটাও বলে রাখি, এটা এত বড় একটা আলিশান প্রাসাদ ছিল, এটা এত বড় একটা আলিশান মজবুত প্রাসাদ ছিল, যেটা নির্মাণ করতে সময় ব্যয় হয়েছিল প্রায় 90 বছর। আল্লাহু আকবার, কল্পনা করা যেতে পারে 90 বছর একটি প্রাসাদ নির্মাণ করার পিছনে সময় দেওয়া, তাহলে সেই প্রাসাদটা কত আলিশান হতে পারে। সেই প্রাসাদটাও ভেঙে গিয়েছিল যখন আমার নবীর আগমন হয়েছিল, সে হাজার বছর ধরে আগুন জ্বলে আসছিল ফায়ার টেম্পল, সেটিও নিভে গিয়েছিল যখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। আমার নবীর আগমনে সকল কুফরি, সকল হারাম কাজ শেষ হওয়ার একটি সুসংবাদ দেওয়া হয়েছিল। তো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, আমাদেরও শিক্ষা নেওয়া উচিত, আমরাও যেন বিভিন্ন হারাম কাজ থেকে, বিভিন্ন গুনাহমূলক কাজ থেকে, বিভিন্ন অহংকার করা, যে অহংকার করে সে কাফের বাদশাহ সে ধ্বংস হয়েছিল, যে কিসরা ধ্বংস হয়েছিল, যে অহংকার করে সে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন প্রথমে এসেছে সেটা নিয়ে সে যখন বিরুদ্ধ করেছিল এবং আমার নবীর সাথে বিয়াদবি করেছিল, তার ধ্বংস হয়ে গিয়েছিল। তাই আমাদেরও চিন্তার বিষয়, আমরাও কি অনেক সময় সাধারণভাবে দুনিয়াবে জীবনযাপনের ক্ষেত্রে আমরাও কি অনেক সময় আমরা এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে কি এরকম অহংকারের মূলক কাজ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা করি? অনেক সময় দেখা যায় কোনো কানে আমি কোনো সৎকা করেছি, কোনো কিছু দিয়েছি, আমার নাম কেন নেওয়া হয় নাই, বা কোনো এলাকার মধ্যে কোনো কিছুর মধ্যে যেগুলা সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে অমুক জায়গায় আমার নাম কেন দেওয়া হয় নাই, এরকম এরকম ছোটোখাটো বিষয়গুলোর জন্য কি আমরা অনেক সময় মানে হারাহানি পর্যন্ত কি করি না? আজকাল বর্তমানে আমরা নিউজের মধ্যে কি এগুলো দেখি না যে অমুক জায়গার মধ্যে সামান্য ছোটো বিষয় নিয়ে এক মুসলমান ভাই বা মুসলমান ভাইকে হত্যা করেছে? আজকে অহরহ এরকম অহংকার এই বিষয়টা আমাদের অন্তরে চলে আসার কারণে। তাই আমাদেরও চিন্তা করা উচিত যে কিসরা যে বাদশাহ যে অহংকার করার কারণে এবং আমার নবীর সাথে পর্যন্ত বিয়াদবি করেছে, তার ধ্বংস কীরকম হয়েছে? নবীর সাথে বিয়াদবি, এমন নবীর সাথে বিয়াদবি যিনি দোনো জাহানের মালিক ও মুক্তার, যিনি সকল নবীদের সরদার, আল্লাহু আকবার, তার পরিণতি কী হতে পারে সেটা নিদর্শন হিসেবে এখনও পর্যন্ত আপনারা যদি যান সে বাগদাদ শহরের মধ্যে, সে হযরত সালমান ফার্সি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের খুব কাছে এটি এখনও রয়েছে, সে নিদর্শন আপনারা দেখে আসতে পারে। তাই শিক্ষা আমাদের নেওয়া উচিত যে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়াদবি করলে কেমন শাস্তি হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার, ইনার প্রিয় সুন্নতের উপর আমল করার সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। তো প্রিয় দর্শক, এই যে কিসরা যে আমার নবীর সাথে বিয়াদবি করেছিল, তার এই বাদশাহী শেষ হয়েছিল, যখন আমির মুমিন উমর ফারুক আজম রদি আল্লাহ তালাহ যুগ এসেছিল, ওই সময় তখন যুদ্ধের মধ্যে এদিকে ইসলামের পক্ষে ছিল মাত্র 30,000, অপরদিকে তার সৈন্য ছিল প্রায় 2 লক্ষ। তারপরেও তার এই 2 লক্ষ সৈন্য মাত্র 30,000 এই ইসলামের পথে যারা ছিল সে সৈন্যের কাছে তারা সকলেই হেরে গেল। এমনকি তাকে তো যে হত্যা করা হয়েছিল, হত্যার পরে তার সন্তানরা এভাবে পরবর্তীতে যে কাফেরদের বেদরমিদের যে বাদশাহী ছিল সে বাদশাহীটা এভাবে ধ্বংস হয়েছিল। পরবর্তীতে সে পুরো দেশটাই ইসলামী শোষিত ছায়ায় চলে আসে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজকে এতটুকু ছিল আমাদের আলোচনা কিসরা এর মহল, কিসরা বাদশাহ যে ছিল তার প্রাসাদ সম্পর্কে। তো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় অসংখ্য, কিন্তু মূল একটি কথা এটাই বলবো যে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে কথাবার্তায় চাল চলনে যে বেয়াদবি করে, তার কখনো সে যত আমলদারি হোক না কেন, সে যত কিছুই হোক না কেন, তার সেই সব কিছুর দাম নেই যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করবে না। তো আমাদেরকেও আল্লাহ পাক আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অন্তরে মোহাব্বত করার এবং তার প্রিয় সুন্নতের উপর আমল করার সেই তৌফিক দান করুক। এবং অহংকার থেকে আমার নাম কেন আসে না অমুক জায়গায়, এই নাম নিয়ে যেই কিসরায় বাদশাহ তার যে পতন হয়েছিল, তো এই বিষয়টাও আজকে আমরাও অহরহ এর সাথে গ্রেফতার হয়েছি। আল্লাহ পাক আমাদেরকেও বাঁচার তৌফিক দান করুক, সব জায়গায় যেন শুধু আমি আমি এটা না বলি, কোনো কিছু কাজ করেছি, কোনো সেবা করেছি, আমার নাম না আসুক, সেটাতে কোনো কিছু না, আমি যার জন্য করেছি তিনি খুশি হলে যথেষ্ট। আমি কোনো ভালো কাজ করছি আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য করি, আর আমার এই ভালো কাজের কারণে আমার আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্ট হয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের মন মানসিকতা হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে যা কিছু শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি অনুষ্ঠানে আরেকটি ঐতিহাসিক স্থান নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানের চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম।